Hello.
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে নৌ দুর্ঘটনা। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। একটু আগেই আপনারা শুনলেন আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে নৌ দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের দুজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রফেসর রফিকুল ইসলাম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান এবং নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক। প্রফেসর রফিকুল ইসলাম, আপনাকে আসরে স্বাগত।
ধন্যবাদ আপনাকে।
ঢাকা থেকে আরও একজন বিশিষ্ট অতিথি যোগ দিচ্ছেন অরূপ দত্ত, দৈনিক সংবাদ পত্রিকা প্রথম আলোর সিনিয়র রিপোর্টার। অরূপ দত্ত, আপনাকেও অনুষ্ঠানে স্বাগত। সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি এসেছে ঢাকা থেকে। হ্যালো। হ্যালো,
আমি সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস ডিএক্সএম ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে বলছিলাম।
জি বলুন।
আজকে হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে নৌ দুর্ঘটনা। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু নৌ দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। কয়েক শতাধিক মানুষ মারা যায় এসব দুর্ঘটনায়। প্রতি বছরই এমন ঘটনা আমাদের দেশে ঘটে থাকে। প্রতিবারই ঘটনা ঘটে যাওয়ার পর বিভিন্ন মহল তদন্ত কমিটি গঠন করে থাকে, যার ফলাফল সাধারণ মানুষ আজও কিছু জানতে পারেনি। সম্প্রতি পদ্মায় লঞ্চ দুর্ঘটনার পর সাধ্যমতো সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও লঞ্চের সন্ধান করতে পারেনি। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমার প্রশ্ন, আর কত মানুষের প্রাণ গেলে আমাদের দেশের নদীপথের জন্য মানুষ নিরাপদ হবে? আমি আশা করছি আজকের প্যানেল আমার এই প্রশ্নের যথাযথ আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে।
আপনারা প্রশ্নটি, আপনারা দুজনই প্রশ্নটি শুনেছেন। লঞ্চ ডুবির পর তদন্ত হয়, কিন্তু তারপর আর কোনো ফলাফল মানুষ জানতে পারে না, এবং নদীপথে চলাচল নিরাপদ কতটা। প্রথমেই যাচ্ছি অরূপ দত্তের কাছে। অরূপ দত্ত, আপনি প্রশ্নটি নেবেন।
হ্যাঁ, আমাদের প্রশ্নকর্তা ঠিকই বলেছেন। আমাদের একটা দুর্ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, তদন্তের ফলাফল মানুষ অনেক সময় জানতেও পারে না। আসলে আমি কি বলবো, আমাদের আমরা 40 বছর একটা হিসেব করেছি 1976 সাল থেকে 2 বছর পর্যন্ত। তো আমাদের দেখা গেল যে আমাদের 40 বছরে আপনার 727টি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, এখানে 500টির মতো তদন্ত প্রতিবেদন হয়েছে, এবং এই তদন্ত প্রতিবেদন গুলো সম্পূর্ণ বাস্তবায়ন, মানে সুপারিশ গুলো সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে এমন কোন নজির নেই। হ্যাঁ, আংশিকভাবে কিছু হয়েছে। আমাদের এই দুর্ঘটনাগুলো 10,000 মানুষ প্রাণ হারিয়েছে। হ্যাঁ, কিন্তু এই যারা যাদের যে লঞ্চ গুলোর কারণে প্রাণ হারানো, সেই লঞ্চ গুলোর মানে 50 ভাগেরও কোন নিবন্ধন নেই, রেজিস্ট্রেশন নেই। হ্যাঁ, এবং আমাদের ঢাকা নদী বন্দর থেকে 4,500 যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযানের ফিটনেস পরীক্ষা করা হয়, কিন্তু দেখা গেল যে এগুলোর 782টির মাত্র রেজিস্ট্রেশন আছে। তো এই ধরনের অনেক কাহিনী আছে। আমাদের প্রশ্নকর্তা তার ক্ষোভ থেকে, তার কষ্ট থেকে হয়তো কথাগুলো বলেছেন। এবং আরেকটা বিষয় হলো, আমাদের তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয় সেগুলো তো আলোর মুখ বেশিরভাগই দেখে না, দেখা হয় না, এবং তদন্তের সুপারিশগুলোর মধ্যেও যা করা আছে, জরিমানা, সামান্য জরিমানা আছে, দৃষ্টান্তমূলক শাস্তি তেমন নেই। আমাদের 2003 সালে আমাদের এমভি নাসরিন দুর্ঘটনায় 800 যাত্রী মারা গিয়েছিল, কিন্তু সেই দুর্ঘটনায় একজন ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছিল, কিন্তু পরে আবার তাকে বহাল করা হয়। মালিকের নিবন্ধন দিয়ে বাতিল সুপারিশ কেন, কিন্তু সুপারিশটা মানা হয়নি। এই জাতীয় আরো অসংখ্য বিষয় আছে। আমাদের এবার যেটা ঘটে গেল, আমাদের গত চার আগস্ট যেটা ঘটে গেল
পিনাক ছয়ের ঘটনাটা,
হ্যাঁ পিনাক ছয়, এখানে তদন্ত প্রতিবেদনটা এখনো কিন্তু হয়নি। দুটো তদন্ত প্রতিবেদন, একটা নৌ পরিবহন মন্ত্রণালয় আর একটা সমুদ্র পরিবহন অধিদপ্তর, এখনো কিন্তু তদন্ত প্রতিবেদন গুলো জমা পড়েনি। এর আগের দুটো এমভি মিরাজ এবং কপোরেটটা দুর্ঘটনা, এগুলোরও কিন্তু তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, কিন্তু বাস্তবায়ন এখন হয়নি। সুপারিশ অনুযায়ী কারো কোনো শাস্তি হয়নি, কাউকে যাদের দায়ী করা হয়েছে তাদের মানুষের সামনে নিয়ে আসা হয়নি। এভাবে চলছে আমাদের, আমাদের উদ্যোগের কথা বলা হচ্ছে কিন্তু আসলে বাস্তবে কিছুই হচ্ছে না। আগের যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলোই বাস্তবায়ন হয়নি এখনো।
সোহেল রানা, হৃদয়ের আরেকটি প্রশ্ন ছিল যে নদীপথে চলাচল কতটা নিরাপদ, এ ব্যাপারটাও এসেছে, এ ব্যাপারটাও তিনি জানতে চেয়েছেন। এবং আমার মনে হয় অনেকেরই প্রশ্ন যে নদীমাতৃক বাংলাদেশে এই নদীপথ বা নদীপথে চলাচলটা কতটা নিরাপদ।
আমাদের আমাদের আসলে বাংলাদেশে তো নদীপথটা, মানে বাংলাদেশ কি, নদীপথ তো আসলে বিধাতারই সৃষ্টি। আমাদের স্থলপথ যেগুলো রেলপথ সড়ক পথ, এগুলো যেমন প্রতি কিলোমিটারের জন্য কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু নদীপথটা সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখেছেন, খুবই কম খরচে চলাচল করা যায়। আর নৌযানগুলো যদি ডিজাইন অনুযায়ী, যে ডিজাইনটা করা মানে সঠিকভাবে ডিজাইন করা হলে এবং ডিজাইনটা সঠিকভাবে ফলো করা হলে মানে সাধারণত নৌযানগুলো ডুববে না। আমাদের অনেক, আমাদের সমুদ্র পথে চললে ঝড়ের মধ্যে চলতে পারে, পানি ঢুকে যায় তারপরেও চলতে পারে, কিন্তু আমাদের নদীতে কেন এগুলো ডুবে যাবে? এবং ঝড় হলে একটা নৌযান মানে 45 ডিগ্রি হেলে আবার সোজা হয়ে যাবে, যদি না সঠিক ডিজাইন নৌকাতে তৈরি থাকে। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আমাদের আমাদের নদীপথ মানে বিধাতার সৃষ্টি, তারপরেও আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা যে বাজেটটা করা হয় সেখানে কিন্তু সড়ক পথ এবং রেলপথের তুলনায় 1/10 ভাগও কিন্তু নদীপথে থাকে না বাজেটে, যার জন্য নদীপথ নিরাপদ থেকেও থাকতে পারে না।
আপনার কাছে আবারও ফিরছি, প্রফেসর রফিকুল ইসলাম।
জি বলুন প্লিজ।
আপনি তো শুনলেন প্রশ্নটা, আপনি অরূপ দত্ত নৌযানগুলোর ডিজাইন এবং কি বিশেষ ক্ষেত্রে কিভাবে ডুবে গেলেও, কাত হয়ে গেলেও আবারও চলাচল করতে পারে এই বিষয়টি উনি বলেছেন। আপনি যদি আরো বিস্তারিতভাবে বলেন, বিশেষ করে প্রথম প্রশ্নের দ্বিতীয় ভাগটি ছিল যে নদী পথে চলাচল নিরাপদ কতটা।
জি, আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের কথা দেখেন যে আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট হলো সবচেয়ে নিরাপদ বাহন, কিন্তু আমাদের দেশে এটা একেবারেই অনিরাপদ। কারণ হলো, তার কারণ হলো যে একটি দুর্ঘটনার পিছনে আমাদের এই নৌযানগুলোর ফিটনেসহীনতা থেকে শুরু করে চালকের অদক্ষতা, বিভিন্ন ধরনের অজ্ঞানতা, অসতর্কতা এবং সর্বোপরি দায়িত্ববোধের অভাবজনিত কারণ বিদ্যমান। আমি একটু আগে অরূপ সাহেব যে কথাগুলো বললেন, উনি যদিও টেকনিক্যাল পার্সন না, কিন্তু তারপরেও টেকনিক্যাল অনেকগুলো কথা বলেছেন যেগুলো একেবারেই সত্য। আমাদের দেশে যে জাহাজগুলো তৈরি হচ্ছে সেই জাহাজগুলো দেখা যায় যে, আপনি জানেন যে ইন্টারন্যাশনালি আমাদের যে জাহাজগুলো তৈরি হয় সেগুলোর কতগুলো আপনি ডাইমেনশন, যেটা যেমন জাহাজের দৈর্ঘ্য প্রস্থের রেশিও কিংবা প্রস্থের সঙ্গে গভীরতার রেশিও একটি অনুপাত আছে, সেই অনুপাতগুলো কিন্তু অত্যাবশ্যকীয়। এবং জাহাজের ধরন এবং দৈর্ঘ্য ভেদে এই অনুপাত সমূহের আলাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু রেঞ্জ আছে, এবং যে কোনো ধরনের জাহাজের নকশা প্রণয়নের জন্য এই অনুপাতকে মানদণ্ড হিসেবেও ধরা হয়। কিন্তু আমাদের দেশে যাত্রীবাহী জাহাজের ক্ষেত্রে এই সকল অনুপাতকে খুব একটা আমলেই নেওয়া হয় না, এবং নকশা প্রণয়নের সময় জাহাজের ভারসাম্য বজায় রাখার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জাহাজের মালিকের চাহিদাকে। এবং এর ফলে দেখা যায় নদীর গভীরতা কম থাকলেও যাত্রী ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য জাহাজের ডেকের সংখ্যা বিপজ্জনক ভাবে বাড়িয়ে দেওয়া হয়। তারপরে আসুন যে একটা প্যাসেঞ্জার ভেসেল, মানে আমরা যেটাকে লঞ্চ বলে থাকি আমাদের দেশে, প্যাসেঞ্জার লঞ্চ, এই জাহাজ ডিজাইন করার ক্ষেত্রে আপনি দেখেছেন যে কোরিয়ার দুর্ঘটনা কতক্ষণ লেগেছে এই জাহাজটা ডুবতে, মানে কম্পার্টমেন্ট যদি কোনো একটা ফ্ল্যাডেডও হয়ে যায়, মানে কোনো কারণে ফুটো হয়ে যায়, তবুও এই জাহাজটা ডুবতে অনেক সময় লাগবে, কারণ সেখানে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওই জাহাজটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু আপনি আমাদের দেশের যে জাহাজগুলো, ছোট জাহাজগুলো, যেগুলো আমাদের পরিসংখ্যানে দেখা যায় যে 60 মিটারের নিচের জাহাজগুলো, মানে 60 মিটার পর্যন্ত 88 ভাগ, মানে 88% দুর্ঘটনায় পতিত হয়েছে। এবং এই জাহাজগুলো যদি আপনি পরীক্ষা করে দেখেন যে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নেই বললেই চলে। আর যেটা দুর্ঘটনায় পতিত হয়েছে Pinaxis, এটা তো ছিলই না। এবং সেক্ষেত্রে আমাদের রেগুলেটরি বডি কর্তৃক যে বিধিমালা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সেই বিধিমালাতে একটা জায়গায় লেখা আছে যে আপনার ওয়াটার টাইট কম্পার্টমেন্ট থাকতে হবে। কিন্তু ডিজাইন যখন অ্যাপ্রুভ করার জন্য সাবমিট করতে হবে, সেই লিস্টে কিন্তু কোথাও লেখা নাই যে আপনি ড্যামেজ স্ট্যাবিলিটি, যেটা আপনি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট কোনো একটা ফুটো হয়ে গেলে তার জন্য তার স্ট্যাবিলিটি কেমন হবে, এইটা কিন্তু জমা দেওয়ার কোথাও লেখা নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইনল্যান্ড, মানে ISO, সেই ইনল্যান্ড শিপ সেফটি অর্ডিনেন্স 1976 এর অনুসারে 2005 সাল পর্যন্ত যে কারেকশনগুলো করা হয়েছে, এখানেও এই ফাঁকটা রয়ে গিয়েছে। তারপরে আসেন আপনি যে সাধারণত নৌযানগুলো দুর্ঘটনা ঘটে থাকে, এটা তো গেল ডিজাইন জড়িত। আরেকটা হলো 56% আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে কলিশনের কারণে, এবং সেই কলিশনটা কিন্তু ডিউ টু হিউম্যান এরর। তার মানে আমাদের দেশে যারা নৌযানগুলো পরিচালনা করে থাকে তারা কিন্তু প্রপারলি ট্রেন না, এবং তারা একটা বিপজ্জনক মুহূর্তে কিংবা আমাদের আবহাওয়া যখন খারাপ থাকে তখন কিভাবে প্যাসেঞ্জার ভেসেলটাকে সেফলি নেভিগেট করতে হবে সেই বিষয়ে কিন্তু তাদের জ্ঞান নেই। এই জন্য আমাদের ক্রুদেরকে প্রপারলি ট্রেন করতে হবে ফর হ্যান্ডলিং ডিজাস্টার।
প্রফেসর রফিকুল ইসলাম, আমরা আবারও আসব, একটি প্রশ্ন এসেছে, একটি কল এসেছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন, সাধারণ সম্পাদক ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব, কাপ্তাই রাঙ্গামাটি থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে নৌ দুর্ঘটনার বিষয়ে। যেহেতু আমাদের দেশের নৌ মন্ত্রণালয়ের অধীনে যে সকল কর্মচারীরা আছেন, লঞ্চ ছাড়ার আগে বা ফিটনেস এর ব্যাপারে যে পরীক্ষা নিরীক্ষা করার কথা, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে লঞ্চ গুলো ছাড়ার পরে, ঘাট থেকে যাওয়ার পরে পথে ঘাটে বা অন্য জায়গায় অনেক প্যাসেঞ্জার তারা অতিরিক্ত উঠান, যার ফলে অনেক দুর্ঘটনা ঘটতেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি। আমার প্রশ্ন এবং সুপারিশটা হলো যে নৌ দুর্ঘটনা যেহেতু রোধ করা যাচ্ছে না, বারবার দুর্ঘটনা ঘটছে, তাই যে সকল যানমালের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণটা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে লঞ্চ মালিকরা এই ব্যাপারে আরো একটু হবে সতর্ক হবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ক্ষতিপূরণটা ব্যাপক হারে বাড়ানোর জন্য, বর্তমানে যে আইন আছে তার থেকে আরো বেশি করার জন্য, এটাই আমার প্রশ্ন এবং সুপারিশ। ধন্যবাদ সবাইকে,
ধন্যবাদ। এই প্রশ্নটা নিয়ে যাচ্ছি অরূপ দত্তের কাছে। অরূপ দত্ত, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি বলবো। উনি আসলে যথার্থ একটি প্রশ্ন করেছেন। আমাদের অতিরিক্ত যাত্রী, আমাদের দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী অতিরিক্ত যাত্রী বহন করা, কিন্তু দুটো ব্যাপার আছে। আমাদের লঞ্চ গুলোতে যেমন ধরেন MLPinaxis 6 যেটা হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 যাত্রী ছিল, 250 থেকে 300 যাত্রী ছিল। কিন্তু ওরা প্রচার করে আসছিল যে এখানে মানে ওদের কাগজে নাকি 150 জনের মতো যাত্রী বহন করার ক্ষমতার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা যেটা বাস্তবে জানি সেখানে 50 জনের কথা ছিল। তো যেদিন দুর্ঘটনা ঘটলো সেদিন আমাদের সাথে বিএডব্লিউটিএ কিংবা সমুদ্র পরিবহন অধিদপ্তর এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের লোকজন আমরা বসেছিলাম। তো মন্ত্রী মহোদয় তখন বলছিলেন যে এই লঞ্চটির ধারণ ক্ষমতা 150 জন, বাড়তি হয়তো 100 জনের মতো আছে। তখন আমি বললাম যে এখানে তো 85 জনের কথা আমরা জানি। তখন উনি বললেন তাহলে আমার কি ওরা বোধহয় ভুল তথ্য দিয়েছে। পরে দেখা গেল যে আসলে ওরা আরেকটা সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরি করেছিল যেখানে লেখা ছিল 150 জন ধারণ ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, তো এভাবেই চলে, হয় কি ওরা কাগজ দুরকম করে, আবার করে কি ডিজাইন পরে আগে জাহাজটা তৈরি করে ফেলে, লঞ্চটা তৈরি করে ফেলে, পরে যায় সার্টিফিকেট তৈরি করতে। এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের যারা সার্টিফিকেট দেন তাদের মধ্যেও একটু সমস্যা আছে, তাদের লোকবলেরও অভাব আছে।
তার মানে এখানে কিছুটা সরকারি গাফলতি বা সরকারি কর্মকর্তাদের, যারা এই কাজগুলির দায়িত্বে আছেন তারা ঠিক মতো দেখছেন না, এরকম একটা ব্যাপার কি
আছে? একটা হলো আমাদের যেমন অনেক আগে থেকে বলা হচ্ছে লোকবল বাড়ানো, এই মানে আমাদের
লোকবল, আপনি আর একটু বিস্তারিত ভাবে বলবেন, সরকারি পক্ষ অথবা মালিক পক্ষ কোন পক্ষের কথা?
আমি বলছি এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো যে সরকারের কাছে অনেকদিন থেকে বলা হচ্ছে যে লোকবল বাড়াতে হবে, যেমন সার্ভেয়ার সংখ্যা বাড়াতে হবে, 25 জন 21 জন সার্ভেয়ারের কথা বলা হয়েছে। এটা 2010 সালে একরকম অঙ্গীকার করা হয়েছিল যে 21 জন সার্ভেয়ার করা হবে, যারা জাহাজগুলোর আপনার নকশার দিকটা দেখবেন, জাহাজের ফিটনেস আছে কিনা দেখবেন, মানে বার্ষিক সার্ভে করবেন। কিন্তু আছে মাত্র, স্থায়ী পদ আছে মাত্র 3 জন। 2010 সালে একটু অঙ্গীকারই করা হয়েছিল কিন্তু সেটা হয়নি। তারপর আমাদের পরিদর্শক যারা এই যে উনি যেটা বললেন যে জাহাজ ছাড়ার আগে দেখা, সেই দেখার আগে জাহাজটাকে ইয়ে করার জন্য পরিদর্শক পাওয়া যায় না। হ্যাঁ, কিংবা ছাড়ার আগে বিএডব্লিউটির যেসব কর্মকর্তারা দেখবেন যে যা লেখা আছে সেটা সংগতিপূর্ণ কিনা যাত্রীর সংখ্যার তুলনায়। হ্যাঁ, এটা তো একটা দিক। আরেকটা হলো মালিকরা করে কি, অনেক সময় ঘাট থেকে বা বন্দর থেকে জাহাজ ছাড়ে, যেমন মানে স্বল্প সংখ্যক যাত্রী যেগুলো যারা বসে যেতে পারেন যে ধারণ ক্ষমতা, কিন্তু দেখা যায় যে পরে আবার নৌকা থেকে উঠে কিংবা আমাদের সদরঘাট থেকে ছাড়ার পর আমাদের পোস্তাগুলো ওইখানে থামিয়ে ওইখানে তোলা হয়। তো আমাদের যাত্রীদেরও সমস্যা আছে।
আচ্ছা, অরূপ দত্ত, আপনার কাছে আবারও ফিরছি। প্রফেসর রফিকুল ইসলাম, আপনি কিছু বলবেন এই ব্যাপারে, বিশেষ করে নৌযানের ধারণ ক্ষমতা যেখানে নির্দিষ্ট থাকে তার অতিরিক্ত যখন যাত্রী নেওয়া হয় সেই ক্ষেত্রে কি অবস্থা
দাঁড়ায়,
কতটা ভয়াবহ হতে পারে?
এই যে একটু আগে যে লোকবল সংখ্যার কথা বলা হলো, এটা আসলে হ্যাঁ যারা রেগুলেটরি বডি আছেন এখানে লোকবল নাই, এটাও ঠিক। একই সঙ্গে গভর্নমেন্টকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য এটা করতে হবে যে প্রপার ম্যান পাওয়ার এবং কম্পিটেন্ট ম্যান পাওয়ার থাকতে হবে ওখানে, ম্যান থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। এটার জন্য করতে হবে কি, আপনার ধরেন 3 প্রফেশনাল লোক এখানে জড়িত, মেইনলি যারা সার্ভে করে থাকেন এবং ডিজাইন অ্যাপ্রুভাল করে থাকেন, তার মধ্যে নেভাল আর্কিটেক্ট, ম্যারিন ইঞ্জিনিয়ার এবং মাস্টার ম্যারিনার। তো নেভাল আর্কিটেক্ট যদি একটা জাহাজের ডিজাইন করে থাকেন, সেই পারবে ওই জাহাজটা কোথায় প্রবলেম আছে যখন এটা তারা চেক করে দেখবেন। এই জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ যে এই ডিপার্টমেন্ট অফ শিপিং কে ঢেলে যখন ওনারা সাজাবেন সেখানে যেন জাহাজের নকশা বিষয়ক জিনিসগুলো নেভাল আর্কিটেক্টরা দেখেন, ইঞ্জিন বিষয়ক জিনিসগুলো যেন ম্যারিন ইঞ্জিনিয়াররা দেখেন এবং নেভিগেশন সাইটের জিনিসগুলো যেন মাস্টার ম্যারিনাররা দেখেন। এখন এক প্রফেশনের জিনিস যদি আর এক প্রফেশন কর্তৃক দেখা হয় তাহলে কিন্তু সেই ভুলগুলো ধরা পড়বে না। আর আপনি এখন বলছিলেন যে আমাদের যাত্রী সংখ্যা যখন বেশি হয়, তা এখন এখানে যাত্রী, এখানে স্পষ্টভাবে আমাদের ইনল্যান্ড শিপিং অর্ডিনেন্সে বলা আছে যে যদি ওয়েদার খারাপ থাকে দিনের বেলায় সাধারণত যত সংখ্যক প্যাসেঞ্জার নেওয়ার কথা আছে তার 3/2 যাত্রী নিতে পারবে, যেটা পিনাকের ক্ষেত্রে যদি 85 জন প্যাসেঞ্জার মানে নেওয়ার ইয়ে থাকে, তাহলে ষাট জন কিন্তু সে নেওয়ার মতো ওই সময় যে ওয়েদারটা ছিল 60 জন নিতে পারতো, হোয়ারাস সে সেখানে কিন্তু 250 বেশি প্যাসেঞ্জার নিয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত প্যাসেঞ্জার নিয়েছে। তারপরে তো অন্যান্য বিষয়গুলো আছেই, যেমন এটার কোন ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল না, এটার আপনি বিকজ অব দি মানে অনেক প্যাসেঞ্জারের কারণে তার ফ্রি বোর্ড কমে গিয়েছিল, যার ফলে একদিকে কাত হওয়া মাত্রই মানে সঙ্গে সঙ্গে, যেহেতু ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নাই, মুহূর্তের মধ্যে 50 সেকেন্ডের ভিতরে জাহাজটা মানে তলিয়ে গিয়েছে, এবং কোন প্যাসেঞ্জার কিন্তু সেখান থেকে মানে যারা সাঁতার কাটে কিংবা উপরে ছিল শুধু সেই প্যাসেঞ্জার গুলো আত্মরক্ষা করতে পেরেছে, আর কিন্তু কেউ ওখান থেকে বেরিয়ে আসতে পারে নাই।
প্রফেসর রফিকুল ইসলাম, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি।
আমাদের কাছে ইমেলে আপনার মন্তব্য পাঠান, ইমেল ঠিকানা bangla@voanews.com।
আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি, একটি ফোন কল এসেছে।
জি, আমি হাসু বলছিলাম ঢাকার বাইরে যারা থেকে। জি, আপনাদের হ্যালো ওয়াশিংটন এই অনুষ্ঠানটি ওটা আমি শুনতেছি। তো আমার মনে একটা প্রশ্ন, এই যে বাংলাদেশে নৌ দুর্ঘটনা হচ্ছে, এটার কি কোনো প্রতিকার হচ্ছে? মালিকদের, নৌ পরিবহনের মালিকদেরকে নিয়ে অ্যারেস্ট করতেছে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রীর কোনো বিচার হচ্ছে না কেন, বা তাকে কেন এখনো প্রত্যাহার করা হচ্ছে না? বাংলাদেশে যে নৌ দুর্ঘটনা হচ্ছে এর কারণে দেখা গেছে কিছু কিছু লোক মারা যেতে, তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে চুপ করা হচ্ছে, বা আদৌ সরকার নৌ পরিবহনের উপরে কোনো চাপ দিচ্ছে না, নৌ পরিবহন মন্ত্রীর কোনো সাজা হচ্ছে না। তো আপনারা কি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আরেকটি কল এসেছে, আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যালো, জি, আপনি কোথা থেকে বলছেন?
নিউ ইয়র্ক থেকে বলছি।
জি বলুন।
আমার নাম মুনিয়া মাহমুদ। সম্মানিত প্যানেলিস্টদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমার প্রশ্ন শুরু করছি। আমরা সবাই জানি বাংলাদেশের লঞ্চ দুর্ঘটনার প্রধান কারণ সমূহ অতিরিক্ত যাত্রী বোঝায়, চিহ্ন পুরাতন লঞ্চ ও খারাপ আবহাওয়া। নৌ দুর্ঘটনার প্রতিকার কি তা আমার প্রশ্ন না। নৌ দুর্ঘটনার পরবর্তী সময় সংবাদপত্র সমূহ মিডিয়াগুলোতে ভাসমান লাশ ও আত্মীয় স্বজনের কান্নার ছবিতে সয়লাভ হয়ে যায়। আমার প্রশ্ন, যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারাচ্ছে তাদের কি কোনো ক্ষতিপূরণ লঞ্চ মালিক সমিতি বা সরকার দিচ্ছে, নাকি লাশ উদ্ধার করেই তারা তাদের কর্তব্য শেষ করছে? আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো যে বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদীপথে পানি আরো বাড়বে, সেক্ষেত্রে নদীপথে লোকজন চলাচল আরো বেশি করবে, তো এই পানি পথের উন্নতি আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করা সম্ভব,
ক্ষতিপূরণ
যেটা দেওয়া হয় সেটা তো আসলে আসলে মৃত্যু তো ক্ষতিপূরণ দিয়ে হয় না, তবু এর জন্য করতেই হয় আপনার, মানে ওদের পরবর্তী পুনর্বাসনের জন্য। যেমন রোজগারের বাবাটা বা ছেলেটা চলে গেল, তাদের পরবর্তী সংস্থানের জন্য ক্ষতিপূরণ দিতে হয়, কিন্তু ক্ষতিপূরণটা মালিক পক্ষ সরকার পক্ষ যেই দিক সেটা খুবই সামান্য হয়। আর মালিকরা করে কি, দুর্ঘটনার পর এমভিপি রাখতে ডুবে গেল, পাওয়াই গেল না, আর আগে যেগুলো পাওয়া গেছে মালিকরা একটা কথা বলে যে আমরা তো লাশগুলোকে আমাদের জাহাজে, আমাদের মানে দুর্ঘটনা কবলিত জাহাজে করে নিয়ে যাই এবং আমরা ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, অথবা আমরা মানে ওদের সমাধিস্থ করার ব্যবস্থা করি। তো আর সরকার পক্ষ যেটা ঘোষণা করি সেটা সবাই পায় না, এমনও অভিযোগ আছে। আর আগে যেটা বললাম, যেটা পায় সেটা তো খুব ন্যূনতম। আর উনি আরেকটা প্রশ্ন করছিলেন, মানে আগের প্রশ্নকর্তা, যে মন্ত্রীর পদত্যাগ, আসলে মানে এই বিষয়গুলো ঠিক ওভাবে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই দুর্ঘটনার আগে আপনি যে কথাগুলো বলেছিলেন, আপনি মানে ঈদুল ফিতরের আগে কি কি ব্যবস্থার কথা বলেছিলেন, তার মধ্যে ছিল যে মাওয়া এবং কাওড়াকান্দি অথবা আরিচা এসব জায়গায় মানে ঈদের পরবর্তী 7 দিনও তদারক দল থাকবে, যারা দেখবেন অতিরিক্ত যাত্রী উঠছে কিনা এবং নৌযানের নৌযানগুলোর ফিটনেস আছে কিনা। তো যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন কিন্তু কেউ ছিল না, কারাখান্দি থেকে ছাড়ার সময় নিপিনাকে কেউ তদারকি ছিল না, যারা দেখবেন কত যাত্রী আছে, অতিরিক্ত যাত্রী উঠেছেন কিনা। তো মন্ত্রী সাহেব আমাদের বলেছেন যে আমি তো নির্দেশ দিয়েছি কিন্তু ওরা নির্দেশ পালন করেনি, এই জন্য ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমরা মালিকদেরও ধরছি। হ্যাঁ, তো সুতরাং নৌমন্ত্রী পদত্যাগ করবেন কিনা ওনার মানে পরিস্থিতি এবং ওনার কথাবার্তার মধ্যে বোঝা যায়। পদত্যাগের ব্যবস্থা আমাদের দেশে এই প্র্যাকটিসটা তো নেই, সেজন্য সেটা আসেও না কখনো। হ্যাঁ বলুন
প্রফেসর, আপনি রফিকুল ইসলাম, জি আপনি কি বলবেন যে উনি আরেকটি বিষয় বলেছেন যে বাধ্যতামূলক ভাবে যদি আপনার ক্ষতিপূরণ বেঁধে দেওয়া হয় 10 লক্ষ বা 5 লক্ষ বা 10 লক্ষ, সে ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি বলবেন?
আমি অরূপ সাহেবের সঙ্গে একমত, আসলে মৃত্যুকে তো আর ক্ষতিপূরণ দিয়ে সেটা হয় না, তবু দেখা যায় যে একটা পরিবারের উপরে একটা বিশাল
সতর্ক হবেন যে এত বিশাল অঙ্কের একটা লস দিতে হবে, সেক্ষেত্রে
যদি ক্ষতির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের উপরে তো একটা প্রেশার থাকবেই, সেক্ষেত্রে তারা হয়তো একটু দায়িত্ববোধের পরিচয় দেবেন আর কি। এখন যে ক্ষতিপূরণগুলো দেওয়া হয় দেখবেন যে 20,000 টাকা, তো মানে কোন কোন ক্ষেত্রে আমরা পেপারে দেখি সেটা তো খুবই নগণ্য। তো এক্ষেত্রে যদি ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো অবশ্যই তারা মনে হয় যে দায়িত্ববোধের পরিচয় দিবেন। শুধু এখানে কিন্তু একটা জিনিস যে শুধু মালিকদের খালি দোষ দিলেও তো হবে না, আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি অনেক প্রফেশনের লোক তো এখানে জড়িত। একটা হলো আমি বলেছি যে যারা জাহাজ ডিজাইন করে, যারা অ্যাপ্রুভাল দেয় এবং প্রত্যেক বছর এই জাহাজগুলোর সার্ভে করে থাকে, তার সঙ্গে আছে আপনার হলো এই যে যারা ঘাট পরিচালনা করে মালিক পক্ষ, আমরা যারা জাহাজ পরিচালনা করে যারা মানে কি বলে ক্রু মেম্বার যারা, এদের প্রত্যেকেরই দায়বদ্ধতা কিন্তু আছে। তদুপরি আমাদেরও কিন্তু দায়বদ্ধতা আরো আছে যারা আমরা প্যাসেঞ্জার হয়ে উঠি, আমরা প্যাসেঞ্জাররা কিন্তু যথেষ্ট আমরা সজাগ না আর কি। এই জন্য আমাদের কিন্তু পাবলিকের মাঝে আমাদের সেই কি বলে পাবলিক অ্যাওয়ারনেস শুড অলসো বি ইনক্রিজড, আদারওয়াইজ এটা কিন্তু সহসাই বন্ধ হবে না। সবারই আমাদেরকে আসলে কি বলে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে আসলে, তাছাড়া কিন্তু এই অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনা সম্ভব নয়।
আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও আসছি, তো এরই মধ্যে আরো ফোন কল এসেছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
তো আমাদের আরেকটি ফোন কল এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
আমাকে বলছেন?
জি জি, কোথা থেকে ফোন করছেন আপনি?
হ্যালো,
জি জি, হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি।
হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন?
আমি এম এস মামুন রশিদ, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে আজকে প্যানেলের কাছে, বাংলাদেশে প্রতি বছর নৌ দুর্ঘটনা ঘটে, তো এটা প্রতি বছরই হচ্ছে, যার ন্যায় এবছর আমরা দেখলাম যে একটা দুর্ঘটনা হলো, পিনাক 6 লঞ্চ ডুবে গেল, তো এটা কেন হচ্ছে প্রতি বছর? আমরা কেন এরকম নৌ দুর্ঘটনা দেখবো? এটার প্রতিকারটা কি? এটার প্রতিকার কি আদৌ আছে কিছু, নাকি আমরা শুধু মানে আলাপ আলোচনা গোল টেবিল এই সেই এইসব করবো শুধু, নাকি এটার কোনো আসলেই প্রকৃত অর্থে এটার কোনো সুনির্দিষ্ট কারণ বা সুনির্দিষ্ট কোনো বস্তু আসলে কি খুঁজে বের করা সম্ভব? মানে আমাদের মানে প্রাণ বাঁচানোর কোনো প্রতিরোধ কি আছে আসলেই?
বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি প্রফেসর রফিকুল ইসলামের কাছে। আমাদের আরেকজন যিনি অতিথি আছেন অরূপ দত্ত, ওনার ফোন নাম্বারটা বিচ্ছিন্ন হয়ে গেছিল তবে আমরা পেয়েছি। প্রফেসর রফিকুল ইসলাম, আপনি এর প্রতিকার?
কিশোরগঞ্জ থেকে যে ভদ্রলোক বলেছেন উনি ঠিকই বলেছেন, ভেরি আনফরচুনেট যে আমাদের দেশে প্রত্যেক বছর এই জাহাজ দুর্ঘটনা ঘটে, বিশেষ করে প্যাসেঞ্জার ভেসেল দুর্ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, এ পর্যন্তই। কিন্তু এর থেকে বেশি কিন্তু আর আমরা করতে পারছি না। আমরা যদি পিছনের দিকে তাকাই, কত বছরই আমার কাছে এখন এই মোমেন্টে আমার হাতের কাছে যে ডেটাটা আছে, এটা 1986 সাল থেকে আপনার এই 2013 পর্যন্ত, তারপরে এই বছরেরটা তো আছে, আপনারা তো এগুলো জানেন, সেখানে কোথাও কিন্তু অ্যাক্সিডেন্ট কমার কোনো দেখা যাচ্ছে না, এবং এটা বেড়েই চলেছে। সেখানে আমার যেটা সেটা হলো সাজেশন, যে আমরা জাহাজ যখন এই ডিজাইন গুলো করে, তখন প্রথমে করে কি, একজন নেভাল আর্কিটেক্ট অথবা নেভাল আর্কিটেকচারাল ফার্ম তারা ডিজাইন করে থাকে, এবং এই ডিজাইন গুলো করলে রেগুলেটরি বডি এটা চেক করার পরে তারা এইগুলোর অ্যাপ্রুভাল দিয়ে থাকে, এবং অ্যাপ্রুভালের পরে এটা কনস্ট্রাকশনে যায়, এবং তারপরে তারা মালিক পক্ষ তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে। তো প্রত্যেক বছর এই জাহাজগুলো, এই ভেসেলগুলো আপনার ফিটনেসের জন্য তারা ফিটনেস সার্টিফিকেট নিয়ে থাকে। আমার কোশ্চেন হলো, এই যে স্টেপ যেগুলো বললাম, সেগুলো কি আদব মানে সঠিকভাবে ফলো করা হয়? আমার সেই জন্যে ওই যে একটু বলেছিলাম যে ডিপার্টমেন্ট অফ শিপিং কে, যেটা রেগুলেটরি বডি, এটা কিন্তু ঢালাও ভাবে সাজাতে হবে, কারণ এখানে কম্পিটেন্ট পার্সোনেল আপনার লাগবে, তাছাড়া কিন্তু এটা কখনোই এখান থেকে আমরা উদ্ধার পাবো না। যে ভেসেলগুলো ফিটনেস দেওয়া হয়, আদৌ কি সেগুলো ফিট?
আর যে কারণে আপনি একটু আগেই বলেছিলেন যে পিনাক 6 ওয়াটার টাইট যে কম্পার্টমেন্ট সেটি ছিল না, যার কারণে খুব দ্রুত লঞ্চটি ডুবে গেছে, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে মানে এটা না থাকার কারণে বা এটা থাকাটা কতটা জরুরি, এবং এই কাজের জন্য কারিগরি যে দক্ষতা এবং সুপারভিশন পর্যবেক্ষণ এই সমস্ত যে থাকতে হবে, এটার একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে।
ঠিক বলেছেন, একদম পারফেক্ট কথা বলেছেন আপনি, এবং এটাই হলো মূল কারণ। এখন তারপরে তো আছে অন্যান্য কারণ, আমি একটু আগে বলেছি আপনাদের যে কারণগুলো, যে একদম ওগুলো যদি সব সম্মিলিতভাবে এবং কোঅর্ডিনেটেড ভাবে না করা হয়, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকবে। তারপরে আরেকটা জিনিস আমি বলি, যে আমাদের বাংলাদেশের নদীর গতি প্রকৃতি এবং আবহাওয়ার উপর ভিত্তি করে আধুনিক শিপ বিল্ডিং কোড করতে হবে, কারণ আমাদের যে শিপ বিল্ডিং কোডটা আছে, এটা আশেপাশের বিভিন্ন দেশের থেকে বিভিন্নভাবে কাটছাট করে নেওয়া, কোনো গবেষণা ছাড়াই কিন্তু সেই শিপ বিল্ডিং কোডটা করা হয়েছে। যদিও যেটুক হয়েছে সেটুকুই যদি আমরা মানতাম, তাহলেও কিন্তু এত অ্যাক্সিডেন্ট হতো না। তবু যেহেতু আমাদেরকে সামনের দিকে এগুতে হবে, সেই জন্য আমাদের কিন্তু একদম আধুনিক শিপ বিল্ডিং কোড আমাদেরকে ডেভেলপ করতে হবে। তারপরে হলো যেটা বললাম, যে মাস্ট বি ইকুইপড উইথ প্রপার ম্যান পাওয়ার, নট অনলি ইন নাম্বার। অনেকেই সবসময় বলে, আমাদের মন্ত্রী মহোদয়ও বলে থাকেন, সংখ্যা আমি বাড়াচ্ছি। সংখ্যা বাড়ালে চলবে না, আপনি কম্পিটেন্ট রেলেভেন্ট প্রফেশনাল লাগবে, এবং ডিপার্টমেন্ট অফ শিপিং এর যে ডিজাইন অ্যাপ্রুভাল সেকশন আছে, সেখানে মাস্ট বি দোজ ডিজাইন মাস্ট বি চেক বাই দি নেভাল আর্কিটেক্ট, এবং অন্য প্রফেশনাল লোক হলে চলবে না। তারপরে আপনি আসেন আরো কিছু জিনিস, যেমন ছোট ভেসেল যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো সাধারণত এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত এদের চলাচলকে রেস্ট্রিক্ট করে দিতে হবে, কারণ অ্যাক্সিডেন্ট স্ট্যাটিস্টিক্স বলে এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি
বর্ষা মরশুমের সময়।
এবং নতুন ভেসেলের ক্ষেত্রে যদি আপনি করতেই হয়, তাহলে ডাবল হাল ক্যাটামারান ভেসেল গুলো বানাতে পারে, এই ছোট ভেসেল গুলো। তারপরে জানেন যে আমাদের দেশে ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম ভালো না, এবং সেখানে আমাদের এনফোর্স করতে হবে যে এই ব্যাড ওয়েদার কন্ডিশনের জন্য এই ছোট ভেসেল গুলো কোনো ক্রমেই চলতে পারে না। তারপরে আসেন আপনার লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস, লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস ভিতরে আছে লাইফ বয়, লাইফ জ্যাকেট,
আবারও আসছি আমি, একটি ফোন কল এসে গেছে, ওটা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
জি বলুন। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন?
আচ্ছা, আমি মোহাম্মদ জামিল বলছি, ভার্জিনিয়া থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, তার আগে একটু বলে নেই যে বাংলাদেশের স্বাধীনতার আদিকাল থেকেই আমরা দেখছি বাংলাদেশের লঞ্চ ডুবির ঘটনা, এটা অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে, অব্যাহত ভবিষ্যতে ঘটবে। কোন সরকারই এ পর্যন্ত কার্যকরী এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যাতে লঞ্চ ডুববে না এরকম কোন পরিবেশ সৃষ্টি করা যায়। ইদানিং নতুন একটা মাত্রা যোগ হয়েছে এটার সাথে, সেটা হচ্ছে যে লঞ্চ ডুবে যাচ্ছে শত শত মানুষ নিয়ে, কিন্তু সেই লঞ্চটা আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না, সরকার সেটা খুঁজে বেরও করতে পারছে না। তো শত শত মানুষের আত্মীয় স্বজন তারা হাজারি করে ঘুরে বেড়াচ্ছে নদীর পারে, কিন্তু লঞ্চটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, উদ্ধার করা তো পরের কথা। তা আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার এই লঞ্চটা ডুবে যাওয়ার পরে এটা যাতে খুব সময় নষ্ট না করে যাতে খুঁজে বের করা যায়, সেরকম কোন প্রযুক্তি কি তারা আনছে কিংবা কিনেছে কিংবা সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছে কিনা, এ ব্যাপারে আপনাদের মতামতটা কি?
প্রযুক্তির বিষয়ে প্রশ্ন করেছেন জামিল ভার্জিনিয়া থেকে। প্রফেসর রফিকুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি।
আচ্ছা, সেটা বেশ কঠিন প্রশ্ন করেছেন উনি। আমি আসলে 2006 সালে 5 অথবা 6 হবে, এটা BIWTA বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি একটা কমিটি করেছিল, যেটা উদ্ধার কার্য খুব দ্রুত করার জন্য কি ধরনের আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং কি ধরনের উদ্ধারকারী জাহাজ আমাদেরকে প্রক্রিয়ার করা যেতে পারে। তখন আমরা অনেক বেশ পরিশ্রম করে, আমরা কমিটির মেম্বার ছিলাম সম্ভবত 4 জন, আমরা 4 জনই প্রায় 15-16 মিটিং এ আমরা মিলিত হয়েছিলাম। এবং ওখানে আমার এক্স্যাক্টলি মনে নাই এতদিন পরে, কারণ মাঝখানে আমি বিদেশেও ছিলাম, আমার যতটুকু মনে পড়ে এটা মনে হয় 600 টনের আমরা একটা উদ্ধারকারী জাহাজের, একটা না বেশ কয়েকটা উদ্ধারকারী জাহাজের কথা আমরা বলেছিলাম। তারপরে হলো খুব দ্রুত যেন এটাকে দুর্ঘটনা স্থলে পৌঁছতে পারে তার জন্য একটা ওয়াটার অ্যাম্বুলেন্স, একটা মানে কয়েকটা স্টেশনের কথা আমরা বলেছিলাম, কারণ অ্যাক্সিডেন্ট গুলো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হলো আপনার নারায়ণগঞ্জ জোনে, তারপরে হলো বরিশাল, তারপরে হলো আপনার মুন্সিগঞ্জ এন্ড ঢাকা। তা আমরা এইটা GPS এর মাধ্যমে আমরা লংগিচিউড ল্যাটিচিউড গুলো আমরা লোকেট করে আমরা দেখেছি যে সেন্টার কোথায় সেন্টার করলে খুব দ্রুত আপনার এই ওয়াটার অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী জাহাজগুলো দ্রুত যেতে পারবে, এরকম আমরা স্টেশনও আমরা বলে দিয়েছিলাম, এটা 2005 অথবা 2006 সালে। তা এখন এবং সেই উদ্ধারকারী জাহাজে আধুনিক সব ধরনের আপনার ব্যবস্থা থাকবে, যেমন সোনার থাকবে, ইকো সাউন্ডার থাকবে, যেন যে জাহাজগুলো আপনার ডুবে যাচ্ছে নিচে চলে যাচ্ছে সেগুলোকে যেন বের করতে পারে। এখন আমাদের দেশে এবার যেটা যুক্ত হলো যেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি যেহেতু এটার সঙ্গে জড়িত ছিলাম না, সরাসরি এই প্রশ্নটার উত্তর আমি মনে হয় একটু এড়িয়ে যেতে চাই। তবে এটা আমার কাছেও খুবই মানে কি বলে আমার কাছে প্রশ্ন জাগে, কেন এটা খুঁজে পাওয়া যাবে না, এটা আমার কাছেও প্রশ্ন, অবশ্যই পাওয়া যাবে, এটা হলো আমার কথা আর কি।
আমরা
জি
অরূপ দত্ত, আপনি নানা সময়ে এই দুর্ঘটনা স্থলে থেকেছেন এবং দেখেছেন প্রত্যক্ষভাবে, তো আপনার এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি।
আমি আমাদের এমএল পিলার 6 ব্যাপারে বলি। দুর্ঘটনাটা ঘটলো 11টার একটু আগে। হ্যাঁ, আমরা 1:30 সময় BIWT কে জিজ্ঞেস করলাম, একজন শীর্ষ কর্মকর্তাকে, উনি বললেন যে উদ্ধারকারী জাহাজ আসছে, এখন চাঁদপুর আছে। সন্ধ্যা 6টায় আমি BIWT এর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন চাঁদপুরের কাছাকাছি আছে। তো 8:30 এলো আমাদের রুস্তম, উদ্ধারকারী জাহাজ রুস্তম। তারও অনেক পরে এলো আমাদের আরেকটা উদ্ধারকারী জাহাজ। তো এই সময়টা আমি লক্ষ্য করলাম যারা শোকাহত, যারা ওই লঞ্চে ছিল, অনেক কষ্ট বেঁচে এসেছে, তারা এবং তাদের স্বজনরা আমাদের দেখে খুব বিরক্ত হচ্ছিল। তারা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, চিৎকার দিচ্ছিল, তারা শুধু বলছে যে আমাদের আমাদের স্বজনদের উদ্ধার করা হবে কি, কখন লঞ্চটা কখন তোলা হবে। সেই লঞ্চ 6 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, সেই লঞ্চ তোলা গেল না, পরে তো হাল ছেড়ে দেওয়া হলো। এর মধ্যে অনেক কিছু করা হলো, এর মধ্যে অনেক দল এলো, অনেক জাহাজ এলো, অনেক প্রযুক্তি খাটানো হলো, কিছুই হলো না। এমনকি আমাদের
একটি হেলিকপ্টার ব্যবহার করা হলো, সেখানে অনেক তেল পোড়ানো হলো। সেটার যৌক্তিকতা কেউ বুঝতে পারেনি যে একটা লঞ্চ ডুবে যাওয়ার পর কেন ওই হেলিকপ্টারটা উড়ানো হলো এত টাকা খরচ করে। এই বিষয়গুলো আছে। এখন সমস্যা হলো যে উদ্ধারকারী জাহাজ শুধু না, আমাদের অনেক ব্যাপারেই সরকারের গাফিলতি আছে। যেমন ধরুন আমরা 2010 পর্যন্ত, 1976 থেকে 2010 পর্যন্ত আমরা একটা হিসেব পেয়েছি। এখানে সরকারি ভাবে মানে ওরা যে লঞ্চ দুর্ঘটনায় যারা মারা যান তাদের নিয়েও যে এক ধরনের ছলনা করা হয়, মানুষকে ভুল বোঝানো হয়, সেটা আমরা একটা প্রমাণ করার চেষ্টা করেছি। ওরা 2010 সাল পর্যন্ত 34 বছরে ওরা বলেছে যে 4,084 জনের মৃত্যু হয়েছে। আসলে বাস্তবে আমরা আমাদের পত্রপত্রিকা ঘেঁটে কিংবা ওই সময় সরজমিন রিপোর্ট গুলো করা হয়েছিল, তাতে আমরা দেখি যে যেখানে ওরা বলছে 4,084 জনের মৃত্যু হয়েছে, বাস্তব হয়েছে এই শুধু 11 বছরে। আমাদের 1999 থেকে 2010 পর্যন্ত এই 11 বছরে মারা গেছে 4,222 জন। তারপরে দেখা যাচ্ছে সরকারি হিসাবে দেখানো হয়েছে 34 বছরে দুর্ঘটনা ঘটেছিল 503টা, আসলে এই 11 বছরে হয়েছে 479টা। হ্যাঁ, তো এখন সরকার কেন এত কমিয়ে বলবে? এমনকি আমাদের যে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল 2003 সালের 8ই জুলাই এমভি নাসরিন, আমরা সেখানে 800+ যাত্রী ছিল, এটা আমরা প্রমাণ পেয়েছি।
এবং সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছিল ঠিক ওই সময়তে,
সবচেয়ে ভয়াবহ। ওরা সেখানে বলেছে মাত্র 414 জন। হ্যাঁ, এবং এখন আরো কম বলা হচ্ছে। এখন আমরা এবার খোঁজ নিতে যে দেখলাম, এবার দেখানো হয়েছে 100 জন ওই দুর্ঘটনায়। তো তাহলে এত লুকোচুরি কেন, এটা আমরা হিসেব করে পাচ্ছিলাম না। এই জাতীয় আরো অনেক কিছুই ঘটে। আমাদের প্রফেসর রফিকুল ইসলাম সাহেব একটা কথা বলেছেন যে আমাদের লঞ্চ গুলোর জন্য কি করা উচিত, নিরাপত্তা কিভাবে বাড়ানো যায়। কিন্তু সমস্যা হলো আমাদের লঞ্চ গুলো যেখানে তৈরি করা সেখানে তো মানে তদারক দলের তো থাকতে হবে, প্রতিনিধি থাকতে হবে, ওদের কিন্তু খুঁজে পাওয়া যায় না।
জি,
এটা আমরা বারবার বলি।
ধন্যবাদ অরূপ দত্ত। ছোট্ট করে প্রফেসর রফিকুল ইসলাম, আপনি যদি ছোট্ট করে বলেন যে কি ধরনের প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, খুব ছোট্ট করে, আমাদের হাতে খুব একটা সময় নেই।
সেটা কি উদ্ধার করার জন্য,
উদ্ধার করার ক্ষেত্রে? কারণ প্রশ্নকর্তার প্রশ্নটি ছিল যে উদ্ধার কাজে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
আপনি সারা বিশ্বে স্যালভেজ করার জন্য যে ধরনের প্রযুক্তিগুলো আছে, বিশেষ করে এই সোনার ইকো সাউন্ডার দিয়ে স্ক্যান করে, সেটা আমার মনে হয় আমাদের বাংলাদেশে যে ভেসেলগুলো আপাতত নদীতে এটা করার জন্য যেগুলো সেগুলো এনেছে সেগুলো দিয়েও সম্ভব। কিন্তু ওই সময়ে হয়তো বৈরী আবহাওয়া একটা তাদের জন্য একটা প্রবলেম হতে পারে, কারণ বৈরী আবহাওয়া প্লাস আপনার যে পানি, আমাদের যে কারেন্ট নদীতে যে স্রোত খুবই তীব্র, এটাও একটা কারণ হতে পারে তাদের। কিন্তু তারা এই সালভেজ অপারেশনটা বন্ধ করেছে, এটা মনে হয় করা ঠিক হয়নি আর কি। আমি জানি না এটার পিছনে কি কারণ থাকতে পারে,
আমাদের হাতে আর সময় নেই।
একটু ছোট করে একটা কিছু পরামর্শ আর একটু বলতে পারবো
10 সেকেন্ডের মধ্যে?
হ্যাঁ, 10 সেকেন্ড। জি, সেটা হলো আমাদের দেশের এই যে একটু আগে বলেছি নদীর গতি প্রকৃতি এগুলো কিন্তু ঠিক নাই, এটাকে সেজন্য আমাদের শিপ বিল্ডিং কোডকে আধুনিকায়ন করতে হবে। এবং আমাদের ডিপার্টমেন্টে, আমাদের বুয়েটে, আমি বুয়েটের প্রফেসর, তো এখানে এই ডিপার্টমেন্টে নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্টে আমাদের কিন্তু কোনো শিপ মডেল টেস্টিং ল্যাব নেই। এটা আমরা অনেক বছর হলো চেষ্টা করছি।
প্রফেসর রফিকুল ইসলাম, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে।
মডেল করে এগুলো কিন্তু
প্রফেসর রফিকুল ইসলাম,
আর ইমিডিয়েট গভর্নমেন্ট যদি লোক সংখ্যা এবং কম্পিটেড লোক না পায়, তাহলে অ্যাকর্ডিং টু আইএসও 1976 এই তারা পাওয়ার ডেলিগেট করে দিতে পারে ইন্টারন্যাশনাল।
প্রফেসর রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অরূপ দত্ত, আপনাকেও অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।